শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমাদের সান্ধ্য অধিবেশন শুরু হলো। অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি ইজাজ বেইন হিউসেন। অনুষ্ঠানে আজকে থাকছে ঢাকা থেকে আমির খুসরুর রিপোর্ট।
শনিবার রাতে ঢাকায় বাংলাদেশের স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের গাড়ির অদূরে একটি বোমা বিস্ফোরণের ঘটনার দায় আইএস স্বীকার করেছে বলে সন্ত্রাসী সংগঠনের কার্যক্রমের উপর নজরদারি সংস্থা সাইট ইন্টেলিজেন্স জানিয়েছে।
ঢাকা থেকে জহুরুল আলমের একটি রিপোর্ট।
ভারতের আসাম রাজ্যে ঘোষিত চূড়ান্ত জাতীয় নাগরিক পঞ্জী বা এনআরসি দেশটির আভ্যন্তরীণ বিষয় হওয়ায় এ নিয়ে বাংলাদেশের কোনো প্রতিক্রিয়া জানানোর কোনো অবকাশ নাই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
এবং কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের একটি প্রতিবেদন। তবে
তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি বিজেপির সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার কাকিনাড়া, ভাটপাড়া, জগদ্দল এবং শ্যামনগর।
তবে ঘোরাতেই যথারীতি বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। আফগানিস্তানে এই নিয়ে গত দুদিনে দ্বিতীয় একটি শহরে হামলা চালালো তালেবানরা। অথচ লড়াই থামাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নবম প্রস্থের নিষ্পত্তি আলোচনা এই সবই সম্পন্ন হয়েছে। বাগলান প্রদেশের কর্মকর্তারা বলছেন দুর্বৃত্তেরা রাজধানী শহরের উপকণ্ঠে হাজির ছিল। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন তাদের লড়াকুরা পুলে হোমরির চারপাশের নিরাপত্তা চৌকিগুলোর ওপর চড়া হয় এবং এখন তারা প্রাদেশিক রাজধানীর অভ্যন্তরে ঢুকে পড়েছে বলছে তারা। গভর্নর হাউস এখন অবরুদ্ধ এবং প্রতিপক্ষের ক্ষতি হয়েছে বিস্তর বলেন মুজাহিদ। শনিবার কাক ভোরে বড় মাপে কুন্দুজ প্রদেশের রাজধানী শহর কুন্দুজের ওপর চড়াও হয় তালেবানরা বিভিন্ন দিক থেকে, এবং ওভাবেই আফগান সরকারি বাহিনীর সঙ্গে তুমুল বন্দুক লড়াই চলতে থাকে তাদের। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের দূত জলমে খলিল জাদ আজ রবিবার ঘোষণা দিয়েছেন টুইট মারফত, কাতারে তালেবানদের সঙ্গে তাঁর নবম প্রস্থের শান্তি সংলাপ শেষ হয়েছে এবং এখন বিদ্রোহী লড়াকুদের সঙ্গে কথাবার্তা তাঁর কী কী হল আফগান নেতাদেরকে তা জানাতে তিনি কাবুল যাচ্ছেন। খলিলজাদ টিমের সদস্যবর্গ দোহাতি রয়ে গিয়েছেন, প্রকৌশলী স্তরের কিছু কথাবার্তা হবে তাঁদের বলেছেন তালেবান মুখপাত্র সোহেল শাহিন। গতকাল শনিবার পশ্চিমাঞ্চলবর্তী টেক্সাসে বেধড়ক এন্তার গুলিবর্ষণে কম হলেও 7 ব্যক্তি প্রাণ হারিয়েছেন জানিয়েছেন সরকারি কর্তা ব্যক্তিরা। ওডেসার পুলিশ প্রধান মাইকেল গার্কে দিনটিকে আতঙ্কজনক বলে আখ্যায়িত করেছেন। পুলিশের বয়ান মোতাবেক আততায়ী ডাক বিভাগের একটি গাড়ি ছিনতাই করে এদিক ওদিক গাড়ি চালিয়ে বেধড়ক গুলি চালায় মানুষজন লক্ষ্য করে। আততায়ীকে তিরিশোর্ধ্ব শ্বেতকায় পুরুষ বলে উল্লেখ করা হয়েছে, নাম বলা হয়নি। হংকংয়ের গণতন্ত্রকামী প্রতিবাদীরা আর একদিনের মতো প্রতিবাদ সমাবেশে মিলিত হতে সমবেত হলেন বিমানবন্দর সংলগ্ন বাস স্টেশনে। কর্তৃপক্ষ ইতিমধ্যে বিমানবন্দরগামী এক্সপ্রেস ট্রেন সার্ভিস বন্ধ করে দিয়েছে, তবে বিমানবন্দর থেকে ফিরতি পথে আসার ট্রেন চলাচল থামানো হয়নি। রাতভর হংকংয়ের ধ্বংসযজ্ঞ চলেছে, ধোঁয়াচ্ছন্ন রণক্ষেত্রে পরিণত হয় শহর, বিরোধী পক্ষীয়দের তৎপরতায় নবীন বয়সীদের গণতান্ত্রিক পরিবর্তনের আন্দোলনের তাড়ায়। পুলিশ জবাব দিয়েছে মলোটফ ককটেল ছুঁড়ে, আগুন জেলে ইঁটপাথর নিক্ষেপে, জল কামান দিয়ে সড়ক অবরোধ করে, প্রহারের বিভঙ্গে এবং এক পর্যায়ে তাজা গুলি ছুঁড়েও। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধিকৃত পশ্চিম তটবর্তী ইহুদি বসতিগুলো মূল ইসরায়েলি ভূখণ্ডের মধ্যে কুক্ষিগত করে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। ঈশ্বরের কৃপায় আমরা ইহুদি সার্বভৌমত্বকে বাইবেল বর্ণিত ইসরায়েলি ভূখণ্ডের অংশ হিসেবে সকল বসতি অঞ্চলসহ বিস্তৃত করে নেব। পশ্চিম তটের এলাকান্না বসতির একটি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন তিনি। তবে কখন তিনি তাঁর এই সার্বভৌমত্ব পরিকল্পনা বাস্তবায়িত করবেন সেটা বলেননি। এপ্রিলে ইসরায়েলের সাধারণ নির্বাচনের আগেও এরকমের উদ্যোগের কথা তিনি বলেছিলেন, কিন্তু পরবর্তীতে কিছুই করা হয়নি। পরে এ মাসেই ইসরায়েলা ভোট দিতে চলেছেন আবার। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। ভারতের অসম রাজ্যে ঘোষিত চূড়ান্ত জাতীয় নাগরিক পঞ্জী বা এনআরসি দেশটির অভ্যন্তরীণ বিষয় হওয়ায় এ নিয়ে বাংলাদেশের কোনো প্রতিক্রিয়া জানানোর কোনো অবকাশ নেই বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জহুরুল আলমের রিপোর্ট।
রোববার ঢাকার অদূরে কাশিমপুরে এনআরসি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একাত্তরের পর বাংলাদেশ থেকে কেউ ভারতে যায় নাই। তিনি বলেন, যারা গিয়েছেন তারা আগেই গিয়েছেন এবং ওই সময় ভারত থেকে যেমন এখানে এসেছে তেমনি এখান থেকেও ওখানে গেছে।
একাত্তরের পরে আমাদের বাংলাদেশ থেকে কেউ মানে ভারতে যায়নি, যারা গিয়েছেন তারা আগেই গিয়েছেন।
এ বিষয়ে বাংলাদেশের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই বলে সাফ জানিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতের আসাম রাজ্যের এনআরসি থেকে বাদ পড়া 19 লাখ মানুষের তালিকা নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কিছু নাই। তিনি বলেন, সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সুস্পষ্টভাবে জানিয়েছেন, এটা পুরোপুরি ভারতের আভ্যন্তরীণ ব্যাপার এবং এজন্য বাংলাদেশের কোনো সমস্যা হবে না। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শনিবার রাত 10টা নাগাদ দুর্বৃত্তেরা ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম এবং তার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়ির কাছেই একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
পুলিশ রাতেই অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সাইট ইন্টেলিজেন্স জানিয়েছে আইএস ওই হামলার দায় স্বীকার করেছে। তবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান রোববার বলেছেন, এটি ছিল একটি দুর্ঘটনা।
মন্ত্রী মহোদয়ের গাড়ির মোহরে এটা হয়নি, এটা হঠাৎ করেই একটা দুর্ঘটনা ঘটেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া রোববার বলেছেন, পুলিশই ছিল লক্ষ্য।
সন্ত্রাসী মহল এটি বিস্ফোরণ ঘটিয়েছে মূলত পুলিশকে টার্গেট করেই।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এটি বড় হামলার আগাম পরীক্ষামূলক ঘটনা।
এখন পুলিশ টার্গেট, পরবর্তীতে মন্ত্রী এমপিরা টার্গেট হবে না এমন তো।
ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত 29 এপ্রিল গুলিস্তানে এবং 26 মে মালিবাগে দুটি বিস্ফোরণের ঘটনায় মোট 5 জন পুলিশ আহত হন এবং ওই ঘটনার দায়ও আইএস স্বীকার করেছিল। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ওদিকে ভারতে তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি বিজেপির সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার কাঁকিনাড়া ভাটপাড়া জগদ্দল। জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
স্থানীয় সূত্রের খবর, পার্টি অফিস দখলকে কেন্দ্র করে আজ সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নেয় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার শ্যামনগর। সংশ্লিষ্ট অঞ্চলটি বারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এবং এই বারাকপুর লোকসভা কেন্দ্রেরই বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের গাড়ি আজ ভাঙচুর করা হয়। আজ সকালে শ্যামনগর এলাকায় অবস্থিত বিজেপির 3টি পার্টি অফিস দখল করে নেয় তৃণমূল কংগ্রেস। যদিও স্থানীয় সংবাদ সংস্থা সূত্রের খবর, ওই 3টে পার্টি অফিসই আগে তৃণমূল কংগ্রেসেরই দখলে ছিল, কিন্তু লোকসভা ভোটের ফল প্রকাশের পর দলবদলের হিড়িকে তৃণমূল নেতা কর্মীরা গিয়ে বিজেপিতে নাম লেখায়। কর্মীদের পতাকা রং বদলের সঙ্গে সঙ্গে বদলে যায় পার্টি অফিসের রঙও। আজ ফের সেই পার্টি অফিসগুলি দখল করে তৃণমূল কংগ্রেস। বিজেপির পতাকা খুলে তৃণমূল কংগ্রেসের ব্যানার লাগিয়ে দেওয়া হয় সেখানে। এই ঘটনার পরই উত্তেজনা ছড়ায় এলাকায়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
সিরিয়ার ইদলিব প্রদেশে বিমান হামলার মধ্যে দিয়ে অস্ত্রবিরতি বিপদাপন্ন করে তুলেছে যুক্তরাষ্ট্র, এ অভিযোগ রাশিয়ার। রাশিয়ার বক্তব্য যে শনিবার এলোপাতাড়ি নির্বিচার হামলা চালানো হয়, আগেভাগে কোনো জানান না দিয়েই রাশিয়াকে অথবা তুরস্ককে, যাদের সৈন্য রয়েছে ইদলিবে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড থেকে শনিবার বলা হয়, ইদলিবের উত্তরাংশে সিরিয়া অন্তর্গত আল কায়দার ওপর অভিযান একটা চালায় যুক্তরাষ্ট্র বাহিনী। বলা হয়, সিরিয়া অন্তর্গত আল কায়দা যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য শরিকদের বিরুদ্ধে নিরীহ নাগরিকদের ওপর অভিযান চালাচ্ছে। সৌদি নেতৃত্বাধীন জোট বলছে, আজ রবিবার ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলবর্তী হৌথি অবস্থানে তারা একটি বিমান হামলা চালিয়েছে। হৌথি নামে পরিচিত ইয়েমেনের বিদ্রোহীরা বলেছে, জোটের ওই হামলা একটি আটক শিবিরে আঘাত হানে আর তাতে 60 ব্যক্তির প্রাণ বিনাশ ঘটেছে। জোটের তরফে বলা হয়েছে, তারা আঘাত হেনেছে ধামারের একটি অবস্থানে যেখানে কিনা ড্রোন আর ক্ষেপণাস্ত্র মজুদ রাখা ছিল। যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিবার্তা কেন্দ্র থেকে বলা হচ্ছে, ঘূর্ণিবার্তা ডোরিয়ান এখন আরও শক্তিশালী হয়ে ক্যাটাগরি 5-এ রূপান্তরিত হয়ে আজ রবিবার দিনের শেষ ভাগ নাগাদ বাহামা দ্বীপপুঞ্জের উত্তর পশ্চিমাঞ্চল বা তার অংশবিশেষের দিকে ধেয়ে আসতে পারে, ঘণ্টায় 260 কিলোমিটারের ঝোড়ো হাওয়ার তাণ্ডব নিয়ে। প্রলয়ঙ্করী এ ঝড় আবাকো দ্বীপপুঞ্জ এবং গ্র্যান্ড বাহামা দ্বীপপুঞ্জের ওপর আঘাত হানতে পারে। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পূর্ব উপকূল বরাবর ডোরিয়ান এসে পৌঁছতে পারে সোমবার দিনের শেষে বা মঙ্গলবার রাতের কোনো এক সময়ে। ওই কেন্দ্র থেকে বলা হচ্ছে যে সাংঘাতিক রকম বিপজ্জনক ডোরিয়ান বা হামার উপর প্রাণঘাতী আঘাত হানতে পারে প্রচণ্ড তোড়ের ঝোড়ো বাতাস এবং সে সঙ্গে প্রবল বর্ষণেরও আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব সংবাদ প্রচার আপাতত এখানেই শেষ হচ্ছে।
অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে 1575 কিলোহার্টসে, 190 মিটার ব্যান্ডে আর সরাসরি ফেসবুক লাইভ পেজে। আগামী বছর প্রেসিডেন্ট ট্রাম্পের পুনর্নির্বাচিত হবার পথ ক্রমশ জটিল হয়ে উঠছে। অর্থনীতিবিদদের হুঁশিয়ারি যে 2020 সালে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে মন্দাভাব দেখা দেবে, এতদ সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্প তার মজবুত অর্থনীতি নিয়ে বড়াই করে চলেছেন। ফ্রান্সের G7 সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বাণিজ্য, রাশিয়া এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা জনিত বিষয়গুলি নিয়ে সঙ্গীহীন এক পথ অবলম্বন করেন। বাণিজ্য বিষয়ে চীনের সঙ্গে তার যে সংকটাপন্ন অবস্থান তা রক্ষারও তিনি প্রয়াস চালান। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এভাবেই আমি বাণিজ্য আলোচনা চালিয়ে থাকি। বহু বছর ধরে আমি এভাবেই বাণিজ্য চুক্তি করে লাভবান হয়েছি। দেশের জন্য তা আরও মঙ্গলময় হতে পারে। অন্যান্য প্রেসিডেন্টরা, যেমন দুই বুশ বা প্রেসিডেন্ট ক্লিনটনের যা করা উচিত ছিল তারা তা করেননি, আমি তা করেছি। প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি নিউ হ্যাম্পশায়ারে তার র্যালিতে অর্থনীতি নিয়ে যে গর্ববোধ করেন তা প্রায়শই তিনি করে চলেছেন। তিনি বলেন, তার কথায় আমাদের বিরুদ্ধে মিথ্যাচারণ এবং অন্যান্য ভ্রান্ত ধারণা আমাদের সইতে হয়। সুন্দর এই দেশটির দায়িত্ব আমরা কাঁধে নিয়েছি এবং নিশ্চয়ই তাতে দ্রুত আমরা পরিবর্তন আনতে পারব। তবে দৃশ্যত চীনের সঙ্গে বাণিজ্য আলোচনায় যুক্তরাষ্ট্রকে মাশুল দিতে হচ্ছে। কতিপয় অর্থনীতিবিদ আগামী বছর অর্থনীতিতে মন্দাভাবের যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, সম্ভবত তা ট্রাম্পের পুনর্নির্বাচনের সম্ভাবনাকে নস্যাৎ করে দেবে। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলীয় প্রথম স্থানে থাকা প্রার্থী জো বাইডেন ট্রাম্পের বাণিজ্য নীতির সমালোচনা করেছেন। জো বাইডেন তার কথায় বলেন, অর্থনীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি এবং অভ্যন্তরীণ নীতির ভিত্তি রচনায় তাঁর নীতি অকার্যকর। তাই বাণিজ্যিক বাজারে এই প্রশাসন কতটুকু স্থিতিশীল সে ব্যাপারে জনগণের সংশয় রয়েছে। তার নিজের দল থেকে ট্রাম্প নতুন এক প্রতিদ্বন্দ্বিতাকারীর মুখোমুখি হচ্ছেন। তিনি হচ্ছেন রক্ষণশীল টক শো হোস্ট এবং ইলিনয়ের প্রাক্তন মেয়র জো ওয়ালশ। জো ওয়ালশ বলেন, তার কথায় তিনি অযোগ্য বলে আমি তাঁর বিরুদ্ধে লড়ছি। কাউকে এগিয়ে আসতে হবে, তার বিকল্প থাকার প্রয়োজনীয়তা রয়েছে। তাঁর খামখেয়ালিতে দেশ আজ বীতশ্রদ্ধ, সে একটি শিশুর মতো। রিপাবলিকান দলের মধ্যে ট্রাম্পের যে অভূতপূর্ব সমর্থন তাতে জো ওয়ালশ বিরক্তিকর বলে প্রমাণিত হতে পারেন। ইউএসএ টুডে পত্রিকার সুজান পেজ বলেন, আগামী বছরের অর্থনৈতিক মন্দা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য রাজনৈতিক সংকট বয়ে আনতে পারে। সুজান পেজ বলেন, যুক্তরাষ্ট্রের এ মুহূর্তে একটা সময় ধরে যে মজবুত অর্থনীতির পুনরুদ্ধার চলছে, সেমত অবস্থায় পুনর্নির্বাচনের ক্ষেত্রে আধুনিক বিশ্বে আমরা কখনই একজন প্রেসিডেন্টকে উৎখাত করি না। তবে এমন একজন প্রেসিডেন্ট যিনি অর্থনৈতিক মন্দার সময় পুনর্নির্বাচনে দাঁড়াবেন তাকে আমরা কখনই পুনর্নির্বাচিত করব না। সেই সত্যটি সম্পর্কে হোয়াইট হাউস নিশ্চয়ই অবগত রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সাধারণত অর্থনীতির ক্ষেত্রে উচ্চ নম্বর পেয়ে থাকেন। তবে সম্প্রতি অ্যাসোসিয়েটেড প্রেস মাধ্যমের জরিপে ট্রাম্পের চরিত্র নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের মুখপাত্র স্টিভ পিপলস বলেন, তার কথায়, অর্থনীতি এবং অন্যান্য নীতিতে কিছুটা ছন্দ পেলেই প্রেসিডেন্টের চরিত্রে তার প্রতিফলন নজরে পড়ে। যেমন যেভাবে তিনি কথাবার্তা বলেন আর যেভাবে কিছু কিছু সমস্যাতে নিয়ে বিভক্তি প্রকাশ করেন তাতে অর্থনীতির যে কোনো অর্জিত সুফল যেন ম্লান হয়ে যায়। এই মুহূর্তে ট্রাম্প যা বিশ্বাস করেন তা হল আগামী নির্বাচনে জয়ী হবার একমাত্র আশা হয়তোবা তার রাজনৈতিক বিশ্বস্ত ঘাঁটিকে উজ্জীবিত করে রাখা। যুক্তরাষ্ট্রে আবারও বন্দুকধারীর গুলিতে সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। শনিবার টেক্সাসের একটি শহরে শ্বেতাঙ্গ এক বন্দুকধারীর গুলিতে অন্তত 7 জন প্রাণ হারিয়েছেন। আমাদের সহকর্মী আবু নাসের রাজীব কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ ও বিজ্ঞান বিভাগের শিক্ষক সৈয়দ মাহফুজুল হক মারজানের সঙ্গে। শুনুন সেই সাক্ষাৎকারটি।
সৈয়দ মাহফুজুল হক মারজান, আপনি তো অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষক, আপনি অপরাধ বিজ্ঞান নিয়ে গবেষণা করেন, এ বিষয়ে আপনি কাজ করছেন। যুক্তরাষ্ট্রে আমরা দেখছি যে প্রায়শই ম্যাস শুটিং হচ্ছে, পৃথিবীর অন্যান্য দেশে এরকম দেখা যায় না। যুক্তরাষ্ট্রে এত বেশি পরিমাণ ম্যাস শুটিং হওয়ার কারণ কি?
এর যদি কারণটা আমরা যেটা মানে দেখতে পাই অপরাধ বিজ্ঞানের জায়গা থেকে, সেটা হচ্ছে প্রথম যে বিষয় যেটা, সেটা হচ্ছে যে যারা শুটিংটা করে তারা অধিকাংশই হচ্ছে যে ইয়াং শুটার। তাদের মধ্যে একটা নিজের মনস্তত্ব থেকে ইডিওলজি তৈরি হয়, তারা বিভিন্ন জনকে অনুকরণ করার জন্য চেষ্টা করেন। অনেকের মধ্যে হোয়াইট সুপ্রিমেসি কাজ করে, কারোর মধ্যে রেডিকাল ইসলাম কাজ করে, কিংবা কারোর মধ্যে এক্সট্রিম বিলিফ কাজ করে, যার কারণে তারা এই ধরনের ম্যাস শুটিং এর দিকে তারা কিন্তু অগ্রসর হন। আপনি যদি খেয়াল করে দেখেন যে এলপেসুতে যে এই মাসে যে সময় মানে হামলাটা হলো, গণশুটিং বাদে আমরা যে ম্যাস শুটিং যেটা বলি আমরা, সেই হামলাকারী কিন্তু আপনার নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে যে মসজিদে হামলা হয়েছে সেই হামলার থেকে তিনি কিন্তু অনুকরণ করেছেন, তিনি সেই হামলার ভিডিও বারবার তিনি দেখেছেন। ফলে গণমাধ্যমের কিন্তু একটা বড় প্রভাব কিন্তু তাদের মধ্যে আমরা দেখি। আর আপনার আরো কিছু কারণ আমরা দেখতে পাই অপরাধ বিজ্ঞানের বিভিন্ন জায়গা থেকে, যে হয়তো আমরা এখানে দেখতে পাই যে ভিডিও গেম কিংবা গান ভায়োলেন্সের ক্ষেত্রে একটা কোনো ধরনের কোরিলেশন আছে কিনা।
আপনি যেটা বলছিলেন যে এই সমস্ত যারা সন্ত্রাসী, যারা এই বন্দুক রিলেটেড যে ঘটনাগুলো ঘটাচ্ছে, তারা নিউজ দেখছে, তারা অন্যান্য ঘটনা নিউজ দেখছে, তারা ভিডিও গেমস হয়তো খেলছে, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের যারা অস্ট্রেলিয়া, আপনার যুক্তরাজ্য, কানাডা বা অন্যান্য উন্নত দেশের, সেখানকার যুব সমাজের মানুষরাও তো একই ধরনের ভিডিও দেখছে, একই ধরনের আপনার ভিডিও গেমস খেলছে, তারা কেন এরকম সন্ত্রাসীতে পরিণত হচ্ছে না? যুক্তরাষ্ট্রের একটা বিশেষ শ্রেণীর মানুষ কেন এরকম হচ্ছে?
ধরেন এখানে যে বিষয়টা কাজ করে আমাদের দেখার মতো বা আমরা যেরকম দেখতে পাই, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র সমাজ ব্যবস্থা একই সাথে যেমন অনেক আধুনিক, একই সাথে অনেক বেশি কমপ্লিকেটেড। এই সমাজ ব্যবস্থায় কিন্তু ধনী গরিবের বৈষম্য পৃথিবীর অন্যান্য সমাজ ব্যবস্থা থেকে কিন্তু অনেক বেশি। যুক্তরাষ্ট্র সমাজ ব্যবস্থার যে প্রথম তিনজন যতটুক ধন সম্পদের মালিক, তার অর্ধেক যুক্তরাষ্ট্র কিন্তু অর্ধেকেরও মানুষ কিন্তু সেই ধন সম্পদের মালিক না। এমন একটি জটিল কিংবা আপনার বৈষম্যপূর্ণ সমাজ ব্যবস্থায় কিন্তু এই ধরনের ম্যাস শুটিং কিন্তু অনেক ক্ষেত্রে কাজ করে। কিন্তু একই প্রেক্ষাপটে আমি কাজ করতে গিয়ে যেটা দেখেছি, সেটা হচ্ছে যে আপনার যুক্তরাষ্ট্রের যে আপনার পত্রপত্রিকা এই ধরনের ম্যাস শুটিং বা বন্দুক সংক্রান্ত ভায়োলেন্সের খবর যেভাবে আসে, সেটা কিন্তু অন্য কোনো জায়গায় এতভাবে আসে না। আমি আপনাকে উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে যে 1999 সালে যখন কলম্বিয়া স্কুল শুটিং ঘটনাটি ঘটে, সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু প্রায় 10,000 আর্টিকেল প্রকাশিত হয় বিভিন্ন পত্রপত্রিকায়। একই সাথে আপনার প্রায় 319টা ইভিনিং নিউজে কিন্তু নিউজ পর্যন্ত হয়েছে, যাদের যার কি দেখা যাচ্ছে সেটা কিন্তু আপনার এই যারা এই শুটিংটা করেছে দুইজন হোয়াইট, তারা কিন্তু ফেমাস হতে চেয়েছিল। ফলে আপনি খেয়াল করে দেখেন যে পৃথিবীর অন্যান্য দেশে
অনেক সময় কিন্তু মিডিয়াতে, এখানকার মিডিয়াতে শুটারদেরকে গ্লোরিফাই করা হয়।
জি জি, সেটা আমি বলতে চাচ্ছিলাম, আমি শেষ করতে পারিনি যেটা, সেটা আমি বলতে চাচ্ছিলাম যে দুজন শুটার যিনি ছিলেন, যারা এই কলম্বিয়ান স্কুল শুটিং এ কাজটি করেন, তারা কিন্তু আপনার নিজেরা ফেমাস হতে গিয়ে তারা কিন্তু এই কাজটি করে ফেলেন। তারা কিন্তু নিজেদের বিভিন্ন ভিডিও বার্তা তারা কিন্তু বলেছিলেন যে তারা ফেমাস হওয়ার জন্য এই কাজটি করছেন। আর আপনার এই দুজন শুটি আপনি মানে যে পরবর্তী বিভিন্ন গবেষণায় যেটা আমরা দেখি, সেটা হচ্ছে যে আপনার এই দুইজন শুটার কিন্তু পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 21টা শুটিং এ তাদের কিন্তু এই ঘটনাটা কপি হয়েছে, যেটা অনেকটা কপি চার্ট ক্রাইম আমরা যে অপরাধ বিজ্ঞান ভাষায় কিন্তু বলি। ফলে যুক্তরাষ্ট্র অন্যান্য জায়গার তুলনায় কিন্তু আপনার মানে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কিন্তু যুক্তরাষ্ট্রে এই আপনার বন্দুকধারীদের গ্লোরিফাই করার চেষ্টাটা অনেক বেশি, মিডিয়া তাদের রিপ্রেজেন্টেশন অনেক বেশি গ্লোরিফাইড, যেটাও কিন্তু অনেক ক্ষেত্রে তাদের এই ইয়াং জেনারেশনের মনস্তত্ত্বে কিন্তু খুব গভীরভাবে প্রভাব ফেলে, যেটা হয়তো আপনি বিশ্বের অন্যান্য দেশে দেখতে পারবেন না।
আপনার কি এটা মনে হয় যে যুক্তরাষ্ট্রের যে পরিমাণে বন্দুক রয়েছে, যুক্তরাষ্ট্রে 320 মিলিয়ন 32 কোটি মতো মানুষ, তার থেকে বেশি সংখ্যায় বন্দুক রয়েছে, এটাও একটা কারণ?
অবশ্যই আমি সেটা মনে করি, কিন্তু আপনি একই সাথে খেয়াল করে দেখবেন যে যুক্তরাষ্ট্রের যে কনস্টিটিউশন বা সংবিধানের যে সেকেন্ড অ্যামেন্ডমেন্টে কিন্তু মানুষজনকে দেশের নাগরিককে কিন্তু বন্দুক দিয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। একটি সমাজ ব্যবস্থা যখন এত বন্দুক থাকে, সেটা কিন্তু তার এই দেশের সংবিধান দ্বারাই কিন্তু সেটা কিন্তু আপনার জাস্টিফাইড হচ্ছে। অবশ্যই সেটা অতিরিক্ত, একটি দেশের মানুষের তুলনায় যখন বন্দুক বেশি হয়ে যায়, সেটা অবশ্যই একটা থ্রেটের কারণ হতে পারে, কারণ সবাই একরকম ভাবে এই নিরাপত্তা ব্যবস্থাকে পারসিভ করবে না।
আমি আপনার কাছে শেষ একটা প্রশ্ন করতে চাই, আপনি অপরাধ বিজ্ঞানের প্রেক্ষাপটে এই ধরনের ম্যাস শুটিং বন্ধ করার উপায় কি?
এখন এই ধরনের ম্যাস শুটিং এ আমি যদি মনে করি যে আপনার এখানে ম্যাস শুটিং বন্ধ করার সবচেয়ে প্রথম উপায় যেটা হচ্ছে, যেহেতু অনেক বেশি গ্লোরিফাই করা হয় ম্যাস মিডিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বন্দুকধারীদের হামলা বা বন্দুকধারীকে, সেই গ্লোরিফিকেশনটা বন্ধ করা হচ্ছে প্রথম কর্তব্য। আর একটা সমাজ ব্যবস্থা যখন ধনী গরিবের বৈষম্য তীব্রভাবে বিরাজ করে, তখন কিন্তু আপনার সমাজে বিভিন্ন ধরনের সিমটম, আপনার এই ধরনের বন্দুক যুদ্ধ বলেন, বন্দুক হামলা বলেন, এই ধরনের ভায়োলেন্স কিন্তু সিমটম দেখা দেয়। সেই ধনী গরিবের বৈষম্যটা একটা কমে নিয়ে আসাটা বড় ফ্যাক্ট এখানে। আর একটা বড় বিষয় এখানে কাজ করে, সেটা হচ্ছে আপনার ইয়াং জেনারেশনকে বা এই দেশের মানে যেটা আমরা দেখি যেটা বিচ্ছিন্নতা খেয়াল করা যায়, মা বাবার সাথে কিংবা পরিবারের সাথে সম্পর্ক থাকে না, সেটা তাদেরকে অনেক বেশি যদি সমাজ ব্যবস্থা নিয়ে আসা যায়, কিংবা ধরেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যদি বন্দুক বিষয়ে বন্দুক হামলা কিংবা গান ভায়োলেন্স নিয়ে বা এর অপকারিতা নিয়ে যদি আপনার একটি সামাজিক আন্দোলন তৈরি করা যায়, তাহলে কিন্তু অবশ্যই সেটা অনেক ক্ষেত্রে সফল হবে বলে আমি মনে করি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশিষ্ট অর্থনীতিবিদ মনমোহন সিং দেশের বর্তমান অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে ওঠার ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর একটি রিপোর্ট।
কেন্দ্রে তাঁর প্রথম জমানায় নরেন্দ্র মোদী যখন নোটবন্দি করেছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তখনই বলেছিলেন এ হল সংগঠিত লুট, এর ফলে অর্থনীতি আগামী কয়েক বছর ধরে ভুগবে। বাস্তবে যখন ভারত সেই পরিণতির মুখোমুখি, তখন আজ রবিবার সকালে একটি ভিডিও বার্তায় ফের মোদীকে পরামর্শ দিলেন মনমোহন সিং। বললেন এ হলো মানুষের তৈরি সংকট, কিছু ভুল সিদ্ধান্তের জন্য এই সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। প্রথমত নোটবন্দি, দ্বিতীয়ত আগাম প্রস্তুতি না নিয়ে যেমন তেমন করে জিএসটি তথা পণ্য পরিষেবা কর ব্যবস্থা চালু করে দেওয়া। ভারতের আরও দ্রুত আর্থিক বিকাশের সম্ভাবনা রয়েছে, কিন্তু চরম অর্থনৈতিক অব্যবস্থার জন্য সার্বিকভাবে বৃদ্ধি ধাক্কা খেয়েছে। গত ত্রৈমাসিকে তা নেমে এসেছে মাত্র 5%। আরও হতাশার বিষয় যে দেশের শিল্পোৎপাদনে বৃদ্ধি মাত্র 0.6% নেমে এসেছে। মনমোহন সিং বলেছেন প্রতিহিংসার রাজনীতি ভুলে এখনই দেশের অর্থনীতি চাঙ্গা করার চেষ্টা করুন, এখনও সময় আছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
নিউ ইয়র্কে ফোবামা সম্মেলন চলছে, সেখানে উপস্থিত আমাদের প্রতিনিধি আকবর হায়দার কিরণের সাথে কথা বলেছেন স্টুডিও থেকে আহসানুল হক।
ধন্যবাদ। এই মুহূর্তে সরাসরি টেলিফোনে আমাদের সাথে যোগ দিয়েছেন আকবর হায়দার কিরণ এবং সাংবাদিক লেখক, সুপরিচিত সাংবাদিক লেখক নাজমুন্নেসা পিয়ারি, দুজনেই নিউ ইয়র্কে আছেন এবং উত্তর আমেরিকার বাংলাদেশিদের বার্ষিক ফোবামা সম্মেলন 3 দিন ধরে চলছে, আজকেও চলছে সেখানে। আকবর হায়দার কিরণ, আপনার কাছে প্রথমে আসছি, আপনি এখন পর্যন্ত এবারের ফোবামা সম্মেলনে উল্লেখযোগ্য কী দেখলেন?
ধন্যবাদ আসান ভাই। আসলে ফোবামাতে উদ্বোধন হয়েছে শুক্রবার সন্ধ্যায়, তো আমি যেহেতু আমাদের এখানে ঘটনাক্রমে বলি যে দুটো ফোবামা হচ্ছে, মাঝে মাঝে এমনটি হয়ে থাকে। একটি হচ্ছে লং আইল্যান্ডের ন্যাশনাল কলেসিয়ামের বিশাল হলে, যেখানে বড় বড় কনসার্ট হয়, সেখানে হচ্ছে, সেই অনুষ্ঠানে ছিলাম আমি, উদ্বোধনী অনুষ্ঠানে ছিলাম। খুবই কালারফুল অনুষ্ঠান হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণত এত মানুষ দেখা যায় না, কিন্তু সেদিন একেবারে খুব ক্রাউডেড ছিল। সেখানে আমাদের নতুন প্রজন্মের যে ছেলে মেয়েদের পরিবেশনা ছিল অত্যন্ত উল্লেখযোগ্য, আর বিভিন্ন জায়গা থেকে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশ থেকে, তারপরে এখানকার আপনার আই মিন স্টেট থেকে এবং কানাডা থেকে অনেকে এসেছেন, এবং বিভিন্ন দেশ থেকে, জার্মানি থেকে, ইউরোপ থেকে, আফ্রিকা থেকে অনেকে এসেছেন সেই সম্মেলনে। তো সেই উদ্বোধন অনুষ্ঠান খুব কালারফুল ছিল। আর যদি জিজ্ঞেস করেন মূলধারার কেউ ছিল কিনা, এটা বলবো
নিশ্চয়ই, কিন্তু তার আগে আমি একটু নাজমুন্নেসা পিয়ারি আপনার কাছে আসতে চাই। আপনিও বহু বছর ধরেই ফোবামা সম্মেলনে যোগ দিচ্ছেন, আপনি জার্মানি থেকে এসেছেন।
আপনি একটু আগে শুনছিলেন আরেকজনের কাছে যে নাসা কলেসিয়ামের সেই বিশাল হলে কি বর্ণাঢ্য অনুষ্ঠান, এবং এই নতুন প্রজন্মের ছেলে মেয়েরা এত সুন্দর করে বাংলাদেশের সব জিনিসগুলোকে তুলে ধরেছে যে দেখে একটু বিস্মিত হতে হয়, খুব ভালো লেগেছে। আর আজকেও আমি আছি এখানে, এখানে ওর পাশেই ম্যারিয়ট হোটেলে বিভিন্ন সেমিনারের আয়োজন করা হচ্ছে, সেখানেও একটি তরুণ প্রজন্মের ভেতরে যারা সফল হয়েছে সেরকম দুই একজনকে নিয়ে এসছে, যারা কিভাবে তাদের জীবনের পথে এই দেশে তাদের বড় অবস্থানে চলে গেছে সেই সম্পর্কে বলছিল। তো আমার মনে হয় এগুলো খুবই নতুন প্রজন্মের জন্য এই ধরনের অনুষ্ঠান খুবই উপযোগী, কারণ যারা জানে না, যারা এখনো ওখানে, আমি দেখলাম বেশ কিছু ছেলে মেয়ে আছে যারা এখানে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ছে, তারা উৎসাহী হয়ে প্রশ্ন করছে, জানতে চাচ্ছে। যেমন একজন বলছিলেন যে সে তার বাবা মা, তারা খুব অবস্থাপন্ন ঘরের লোক ছিলেন, বাবা মারা যাওয়ার পর কি করবে, দেশে ফিরে যাবে না এখানে থাকবে, তারপরে সে ট্যাক্সি চালিয়ে 19 বছর বয়সে লেখাপড়া করে আজকে এমন অবস্থানে চলে গেছে যে তার কথা শোনার জন্য অনেক ছেলে মেয়ে এখানে জড়ো হয়েছে।
চমৎকার। তাহলে তো দেখা যাচ্ছে যে তরুণ প্রজন্মের জন্য, দ্বিতীয় তৃতীয় প্রজন্মের জন্য ফোবানা সম্মেলনে খুব চমৎকার আয়োজন করা হয়েছে এবং নারীর ক্ষমতায়নের বিষয়েও কিছু আয়োজন ছিল, তাই না?
হ্যাঁ, পাশাপাশি এখনই ওই নিয়ে একটা অনুষ্ঠান আছে যেখানে আমি বসেছিলাম, আমার দুপাশে দুজন মহিলা, দুজনেই তরুণী, একজন এখানে একটা বিখ্যাত হাসপাতালে, সে একজন সাইকিয়াট্রিস্ট, আর আমার পাশে আরেকজন বসেছিলেন, সেও একটা আমেরিকান সংস্থার সঙ্গে বড় অবস্থানে চলে গেছে। তো এইসব দেখে খুব ভাল লাগছে যে ফোবানা এদের সবাইকে একসঙ্গে করেছে, মানে যেখানে মানে গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের দেশে প্রত্যেকের কাছেই এই যে ছেলে মেয়েরা এবং মায়েরা, তাদেরকে তারা খুব সুন্দর করে তুলে ধরেছে এই ফোবানায়, সেটা আমার খুব ভাল লেগেছে।
ধন্যবাদ। এবং বিয়ারি আপা, আপনি লাইনে থাকেন? জি জি বলেন।
হ্যাঁ, আপনি বলছেন নারীর ক্ষমতায়নের কথা, তাই না? ঘটনাক্রমে এবারে যে ফোবানা হচ্ছে, মানে যেটা সবচেয়ে বেশি মানে সবাই যেটা নিয়ে কথাবার্তা বলছে, মানে বড় ফোবানা, সেটি হচ্ছে যেটা ন্যাশনাল কলেজে হচ্ছে, তার আহ্বায়ক হচ্ছে নার্গিস আহমেদ। তো বুঝতে পারছেন
একজন মহিলা, হ্যাঁ, এবং ফোবানায় মানে
দায়িত্বে আছেন।
আচ্ছা, একটা প্রশ্ন আমি প্রথমে কিরণ ভাই আপনার কাছে করতে চাই, সেটা হচ্ছে যে এই ফোবানা সম্মেলনে যথেষ্ট মানুষ, দর্শক আসছেন কিনা, এবং ভবিষ্যতে যাতে দর্শক আরো বেশি আসতে পারেন, আরো সহজ হয় ব্যাপারটি, সেটার জন্য কি করা উচিত বলে আপনার মনে হয়? কারণ এবারে দর্শকের সংখ্যা একটু কম মনে হয়েছে।
হ্যাঁ, প্রসঙ্গত বলি যে এবারেটা হচ্ছে 33তম ফোবানা। তো এবারে যেটা মানে যারা উদ্যোক্তারা, যারা ন্যাশনাল কলেজে করছেন, ড্রামা সার্কেল অফ নিউ ইয়র্ক, তারা আশা করেছিলেন যে 10,000 মানুষ যোগ দিবেন। তো ঘটনা এখন বাস্তবে দেখা গেছে যে আসলে মানুষের সংখ্যা অনেক কম। একটা বিশাল অডিটোরিয়াম যেখানে ম্যাডোনাদের মতো বড় বড় শিল্পীদের কনসার্ট হয়, সেই অডিটোরিয়ামে যদি এত অল্প মানুষ দেখা যায় নিশ্চয়ই বেখাপ্পা লাগে। কিন্তু আমরা মানুষকে আবার কাউকে আমরা দোষারোপ করবো না, কারণ সেখানে যাওয়াটাও খুব কঠিন, ড্রাইভ করে যাওয়া, পার্কিং লটে পয়সা দেওয়া, সবকিছু মিলিয়ে মানে মনে হয়েছে আর কি সেখানে গিয়ে যে একটু কেমন জানি বেখাপ্পা লাগছিল, তো মানে এক পাশে পড়ে গেছে। আর আরেকটি ফোবানা যেটি হচ্ছে নিউ ইয়র্ক শহরেই, একদম লাগোয়ারি এয়ারপোর্টের পাশে, লাগোয়ারি ম্যারিয়ট হোটেলে, তো সেটা মানে এত কালারফুল হচ্ছে না, কিন্তু সেখানে মানুষের আসা যাওয়াটা খুব সহজ আর কি।
আচ্ছা, পিয়ারিয়াপা উপসংহারে সংক্ষেপে কিছু যোগ করবেন?
হ্যাঁ, মানে আমার তো, আমি যখন জার্মানিতে গেছি সেই অনেক আগে, তখনই আমরা 21 ফেব্রুয়ারি অনুষ্ঠান করেছিলাম, এবং আমি শাড়িতে ঢাকা থেকে অ ক খ লেখা একটি শাড়ি নিয়ে এসেছিলাম। তো জার্মানরা আমাকে জিজ্ঞেস করছিল এগুলো কি সুন্দর ডিজাইন, তো আমি বলছি না এগুলো আমাদের সেই বাংলা অক্ষর, যেই অক্ষরের জন্য আমরা এত সংগ্রাম করেছি। এবং এইভাবেই ধীরে ধীরে জার্মানিতে আস্তে আস্তে এখন জার্মানরা আমাদের বাংলাদেশকে নানা কারণে এবং আমাদের অগ্রগতির জন্য চিনতে শিখেছে, জানতে শিখেছে। তাই যখন এইসব অনুষ্ঠানগুলো দেখি, পেছনে ফিরে তাকালে মনে হয় একটা নতুন সূর্যোদয় দেখছি।
অনেক ধন্যবাদ লেখক সাংবাদিক নাজমুন্নেসা পিয়ারি এবং আকবর হায়দার কিরণ, দুজনকেই ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাদেরকে, খুব ভালো লাগলো আসান আপনাদের সঙ্গে যোগ দিতে পেরে। ভয়েস অফ আমেরিকার সব শ্রোতাদের আমার ভালোবাসা, শুভেচ্ছা।
আপনাকেও অনেক ধন্যবাদ।
1990 থেকে 2000 সালের মধ্যে জন্ম নেওয়া প্রজন্ম কিভাবে বিশ্বকে তথা রাজনীতি আর অর্থনীতিকে দেখবে, এই নিয়ে শুনুন সেলিম হোসেনের একটি প্রতিবেদন।
অতীত এবং বর্তমান সবসময় তরুণ সম্প্রদায় সমাজ, সংসার, রাজনীতি, সংস্কৃতি সহ সবকিছুতেই ভিন্ন মত পোষণ করেন, ভিন্ন চোখে দেখেন। বর্তমান বিশ্বের নতুন প্রজন্ম, জেনারেশন জি নামে যাদেরকে ডাকা হচ্ছে, আগের প্রজন্মের তুলনায় সব কিছুতেই তারা একটু উদার, একটু ভিন্ন। সম্প্রতি পিউ রিসার্চ সহ অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের জরিপে দেখা যায়, রাজনীতি এবং ভোটের ব্যাপারে তরুণ সম্প্রদায় অর্থাৎ জেনারেশন জি অতটা রক্ষণশীল নয়। দেখে শুনে বুঝে যোগ্য প্রার্থীকেই তারা ভোট দিতে চান। যতই বয়স বাড়ে ভোটের ব্যাপারে তারা রক্ষণশীল হতে থাকেন। ব্রুকিংস ইনস্টিটিউটের সিনিয়র ফেলো উইলিয়াম ফ্রে বর্তমানের এই জেনারেশন জি বা জি প্রজন্ম সম্পর্কে বলেন, রিপাবলিকান দলের তরুণ সমর্থকরা ডেমোক্রেটিক দলের তরুণ সমর্থকদের তুলনায় বেশি রাজনীতি সচেতন। পিউ গবেষণার ফলাফলও একই রকম। অ্যাক্সেস গণমাধ্যমের তথ্য অনুযায়ী বেশিরভাগ তরুণ প্রজন্মের রিপাবলিকান সমর্থক বলেন, সরকারের উচিত মানুষের সমস্যা সমাধানের উপর বেশি গুরুত্ব দেয়া, এর আগের প্রজন্ম ভিন্ন মত পোষণ করতেন। পিউ রিসার্চের গবেষণা তথ্য অনুযায়ী 2020 সালের নির্বাচনে জেনারেশন জি মোট ভোটারদের তুলনামূলক হারে 10%, 2031 সালে তাদের সংখ্যা হবে 27%। এই জি প্রজন্মের তরুণ রিপাবলিকান সমর্থকরা যদি তাদের রাজনৈতিক মতাদর্শে অটল থাকেন, তবে তারা আরও বয়স্ক হলে রিপাবলিকান দলকে রক্ষণশীল মনোভাব থেকে সরিয়ে উদারপন্থী একটি রাজনৈতিক দলে পরিণত করবে বলে গবেষণা প্রতিষ্ঠানগুলোর মত। উইলিয়াম ফ্রে বলেন, সাধারণত যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে দেখা যায় প্রজন্ম যত বয়স্ক হয় তারা ততই রক্ষণশীল হয়, তবে এই প্রজন্ম জি ভিন্ন মত ধারণ করেন। তারা যতই বয়স্ক হবেন তত উদারপন্থী হবেন। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ঐতিহ্য, বিশেষ করে রিপাবলিকান দলের রাজনৈতিক মতাদর্শের ব্যাপারে ব্যাপক পরিবর্তন হবে জি প্রজন্মের মাধ্যমে, এমন বক্তব্য উইলিয়াম ফ্রের। যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে যেসব বিষয় বিবেচনা করে ওই প্রজন্ম ভোটের সিদ্ধান্ত নেবে, তার মধ্যে অন্যতম হচ্ছে 2018 সালের গণ গোলাগুলির ঘটনা, বর্ণবৈষম্য, অভিবাসন নীতিমালা ইত্যাদি। প্রজন্ম জি 9/11 সম্পর্কে খুব ভালো একটা জানে না। 2001 সালের 9 সেপ্টেম্বর নিউ ইয়র্কের ম্যানহাটনের ডাউনটাউনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে এবং ওয়াশিংটন ডিসির পেন্টাগনে এবং পেনসিলভেনিয়ার একটি স্থানে একযোগে বিমান হামলা করা হয়েছিল। এতে নিহত হয়েছিলেন প্রায় 3,000 নিরাপরাধ মানুষ। জি প্রজন্মের আগের প্রজন্ম অর্থাৎ মিলেনিয়ালস প্রজন্ম 9/11 সম্পর্কে মোটামুটি স্পষ্টভাবেই জানেন, বয়স্করা তো ভালোভাবেই জানেন। তারা জানেন আফগানিস্তান ও ইরাক যুদ্ধের পটভূমিও, সন্ত্রাসের ভয় এবং জাতীয় নিরাপত্তাকে সামনে রেখে সেসব করা হয়েছিল, তাও তারা জানেন, মানেন, বিশ্বাস করেন। হার্ভার্ড পাবলিক মতামত প্রকল্প অর্থাৎ হার্ভার্ড পাবলিক ওপিনিয়ন প্রজেক্ট HPOP অনুসারে জি প্রজন্মের মধ্যে মাত্র 17.1% বিশ্বাস করে যুক্তরাষ্ট্রের 8টি পররাষ্ট্র নীতির মধ্যে সন্ত্রাস দমন একটি গুরুত্বপূর্ণ ইস্যু। মিলেনিয়াল প্রজন্মের 30% বিষয়টি বিশ্বাস করে। জলবায়ু পরিবর্তন বিষয়ে জি প্রজন্মের মনে উদ্বেগ বেশি। তারা এমন একটি সময়ে, এমন একটি বয়সে উপনীত যখন বিশ্বব্যাপী মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রত্যক্ষ করছে, সরগরম আলোচনা চলছে বিশ্বের সর্বত্র বড় বড় ফোরামগুলোতে। 18-22 বছর বয়সী জি প্রজন্ম মনে করে জলবায়ু পরিবর্তনের প্রভাব হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ইস্যু, এটিই তাদের জন্য সবচেয়ে উদ্বেগের আশঙ্কার বিষয়। তারা মনে করেন গত শতাব্দীর তুলনায় এই শতাব্দীতে যুক্তরাষ্ট্র একটু উদার, একটু পরিবর্তিত দেশে পরিণত হবে, কারণ তারা বর্ণবৈষম্য, ভিন্ন মত এবং ভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন চায়। এই জি প্রজন্মের এক প্রতিনিধি নিউ ইয়র্কের ব্রুকলিনে বসবাসরত মোহাইমেন হোসেনের সঙ্গে এ নিয়ে কথা হয়। প্রশ্ন হচ্ছে যে 2020 ইলেকশনে কোন ইস্যুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে মিলেনিয়াল জেনারেশন বা জেনারেশন জি যারা আছে, ইকোনমি, সোশ্যাল সিস্টেম, নাকি অভিবাসন মানে ইমিগ্রেশন, নাকি অন্য কি? তরুণ প্রজন্মের আমেরিকান হিসাবে তুমি কি মনে করো?
আমার মানে পলিটিক্স এ বেশি ইন্টারেস্ট নাই।
কেন নাই?
বিকজ অনেক বেশি প্রবলেম, বাট অলসো যে অনেক ডিফারেন্স, ইউ নো। এখন আমরা যেখানে আছি রিপাবলিকান, আমি দেখতে চাই যে ইউ নো নেক্সট ইলেকশন ডেমোক্রেট হতে পারে।
আচ্ছা, কি কারণে রিপাবলিকান কেন পছন্দ হচ্ছে না?
ওভারঅল আমার মনে হয় যে হ্যাঁ, ভালো কাজ করতেছে না, বাট অলসো অনেক ফলস প্রমিস হইতেছে এবং অনেক লাইক হেটফুল এনার্জি আসতেছে তাদের পলিসিটাকে, ইউনো।
যদি বলি যে প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট হওয়ার পরে লাস্ট দুই বছরে যত কাজ করেছে, এর ভিতরে ট্রাম্প বারবার বলছে যে আমি ইকোনমিকে বুস্ট করেছি আমেরিকার, তুমি কি মনে হয় ট্রাম্পের কথায়?
আমি আসলে সে তো প্রথম থেকে বিজনেসম্যান, তো তার ইন্টারেস্ট তো আছে ইকোনমি আর বিজনেসের উপরে, তো আমি এক্সাক্ট ডিটেইলস জানি না, বাট সেটা মেবি ট্রু হতে পারে বিকজ হি ইজ এ বিজনেসম্যান, বাট ইউ নো আর নিজের ইন্টারেস্টের জন্য বিইং এ বিজনেসম্যান, এটা যেখানে তার পকেটে আরো টাকা ঢুকতে পারে ট্যাক্স হিসাবে এভরিথিং কনসিডার্ড, আমার মনে হয় এটা বেনিফিট করে যাদের অলরেডি হায়ার স্ট্যাটাস আছে ইন দ্য ইকোনমি, ইউ নো।
ওল্ডার জেনারেশন যারা আমেরিকার, বিশেষ করে যারা রিপাবলিকান সাপোর্টার, তারা একটু কনজারভেটিভ, হ্যাঁ, তারা ইমিগ্রেন্টদেরকে ভালো লাগে না তাদের, কিংবা অনেক বিষয়ে তাদের মানে কনজারভেটিভ অপিনিয়ন। কিন্তু এই জেনারেশনের যারা, ইভেন যারা রিপাবলিকান সাপোর্টার, ইয়াং জেনারেশন রিপাবলিকান সাপোর্টার যারা, কিংবা মিলেনিয়াল জেনারেশন রিপাবলিকান সাপোর্টার যারা, তারা কিন্তু ওল্ডার জেনারেশনের চেয়ে একটুখানি লিবারেল, তারা অতটা ইয়ে মনে করে না। তো তোমার কি মনে হয় ইন নেক্সট 15 ইয়ার্স আমেরিকার এই যে জেনারেশন এখন বড় হচ্ছে, এরা কি টোটাল আমেরিকার এনভায়রনমেন্টকে চেঞ্জ করে দিতে পারে?
অ্যাবসলুটলি, আই থিংক সো।
তার মানে আমেরিকা উইল বি মোর লিবারাল, এরকম মনে হয়? আচ্ছা, ফাইনালি ফরেন পলিসিতে আমেরিকা এখন যা করছে, রিলেশন উইথ ইরান, রিলেশন উইথ নর্থ কোরিয়া, কিংবা আফগানিস্তান ওয়ার, এই সব বিষয়ে তোমার অপিনিয়ন কি?
আমাদের ফরেন পলিসিতে অনেক মানে অনেক চেঞ্জ করার উচিত, ইউনো। আই থিঙ্ক আওয়ার ফরেন পলিসি নিড মাচ মোর ফোকাস এন্ড কেয়ার। আই ফিল লাইক ইউএস ইনভলভমেন্ট ইন আ লট অফ আদার কান্ট্রিজ, আই ডোন্ট রিয়েলি নো স্পেসিফিকলি, বাট আই থিঙ্ক উই ক্যান ডু বেটার অ্যাজ আস অ্যাজ আ পাওয়ারফুল নেশন ইন দ্য কান্ট্রি, বাট দ্যাটস মাই ওপিনিয়ন।
Thank you very much, Muhaymin Hussain, for giving time to the Voice of America.
No problem. Thank you, Bhaiya, for hosting me.
ম্যালেরিয়া মুক্ত একটা বিশ্ব তৈরি করা কি সম্ভব? 13 জন শীর্ষস্থানীয় ম্যালেরিয়া ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, 3 বছরের গবেষণায় তা নির্মূল করা সম্ভব হতে পারে। বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে লিসা স্লাইনের প্রতিবেদন পড়ে শোনাচ্ছেন জয়তি দাশগুপ্ত।
ম্যালেরিয়া মুক্ত যদি একটি পৃথিবী তৈরি করা যায় তাহলে কেমন হয়? এই স্বপ্নটা হয়তো আমরা অনেকেই দেখে থাকি, কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা এখন বলছেন যে ম্যালেরিয়া নির্মূল করা সম্ভব, তবে এর জন্য কিন্তু দরকার হবে অনেক নতুন নতুন সরঞ্জাম, রাজনৈতিক প্রতিশ্রুতি এবং প্রচুর অর্থ। ম্যালেরিয়া নির্মূল করার ধারণাটি কিন্তু কিছু নতুন নয়। 1950 দশকের মাঝামাঝি সময় থেকে, অর্থাৎ যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের প্রথম বিশ্বব্যাপী ম্যালেরিয়া নির্মূল করার পরিকল্পনা চালু করেছিলেন, তখন থেকে কিন্তু এই ধারণা রয়েছে। যদিও তখনকার সেই চেষ্টা এবং তারপর আরও অনেক পরবর্তী প্রচেষ্টাগুলি সমগ্র বিশ্বকে এই মারাত্মক দুর্বল রোগ থেকে মুক্তি দিতে ব্যর্থ হয়েছে, তা সত্ত্বেও বিশেষজ্ঞরা কিন্তু এখন বলছেন যে ম্যালেরিয়া নির্মূল করা সম্ভব, আর এটি নির্মূল করতে কোনো জৈবিক বাধাও নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী ম্যালেরিয়া প্রোগ্রামের পরিচালক পেড্রো অ্যালানসো বলেন, এই ধরনের লক্ষ্য অর্জন করতে হলে কিন্তু প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন ধরনের পরিষেবাগুলিতে প্রবেশের অধিকার অর্জন করতে হবে, এবং অন্যদিকে বিভিন্ন ধরনের তথ্য নজরদারিরও ব্যবস্থা আরও জোরদার করতে হবে। শুধু তাই নয়, খুব তাড়াতাড়ি গবেষণা এবং দ্রুত উন্নতির মাধ্যমে বিভিন্ন ধরনের সরঞ্জামগুলির ব্যবস্থা করতে হবে। মিস্টার পেড্রো অ্যালানসো বলেন,
উই নিড আ রিএনার্জাইজড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এফোর্ট টু ডেভেলপ the knowledge base, the strategies and the tools, be these vector control tools,
আমাদের দরকার পুনরায় জোরদার গবেষণা ও বিকাশের প্রচেষ্টা, যার সাহায্যে আমরা আমাদের নিজেদের জ্ঞান, পরিকল্পনা কিভাবে এগোনো যায় তার একটা কৌশল এবং নতুন সরঞ্জামগুলির জোগাড়, অর্থাৎ তিনি বলতে চাইছেন যে এগুলি যেন আমাদের এমন পথ দেখিয়ে দেয় যাতে আমরা দ্রুত এই ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণ করতে পারি। 2015 সাল থেকে গ্লোবাল ম্যালেরিয়া সংক্রমণ এবং মৃত্যুর হার কার্যত কিন্তু অপরিবর্তিত রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে প্রতি বছর প্রায় 20 কোটি মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয় এবং প্রায় 400,000 জন মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে যে এইসব মৃত্যুর 90%-এরও বেশি কিন্তু আফ্রিকা মহাদেশেই ঘটে থাকে। শিশুরা সবচেয়ে বেশি এই রোগে ক্ষতিগ্রস্ত হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে এই ম্যালেরিয়া নির্মূল পদ্ধতি কিন্তু জীবনও বাঁচাতে পারে এবং অপরদিকে অর্থনৈতিক উন্নতি করতেও সক্ষম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে যে 2030 সাল অবধি ম্যালেরিয়া নির্মূল করতে হলে এবং তার বৃদ্ধি কমাতে হলে তার জন্য ব্যয় করতে হবে $3,400 কোটি। সংস্থাটি আরও বলছে যে এই বিনিয়োগের ফলে কিন্তু আগামী 11 বছরের মধ্যে 40 লক্ষ মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে এবং আরও 20 লক্ষ মানুষকে ম্যালেরিয়াতে আক্রান্ত হতে বাধা দিতে পারবে। এতে বলা হয়েছে যে মোট দেশজ উৎপাদনের অর্থনৈতিক লাভ হবে কিন্তু $2,830 কোটি।
আর এবারে ক্রীড়াঙ্গনের খবর শোনা যাক আহসানুল হকের কাছে।
ধন্যবাদ। খেলার খবরে আজকে আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাজমুন নূর। রবিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ। আপনি কেমন আছেন?
ভালো আছি। এবং রয়েছেন ঢাকা থেকে ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। দিলু ভাই, কেমন আছেন?
ভালো।
প্রথমেই একটা সুসংবাদ দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে যে টি-20 মেয়েদের বিশ্বকাপ ক্রিকেটে তার বাছাই পর্ব শুরু হয়েছে এবং স্কটল্যান্ডে বাংলাদেশ খেলেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবং খুব সহজ জয় পেয়েছে। 46 রান করেছিল মাত্র যুক্তরাষ্ট্র এই টি-20-র প্রথমে ব্যাট করতে নেমে এবং তারপর বাংলাদেশ 8 উইকেটে জয়লাভ করে। 8.2 ওভারে তারা রান তুলে নেয় এবং এই খেলায় প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন বাংলাদেশ দলের নাহিদা আক্তার। ওদিকে বাংলাদেশে আফগানিস্তান ক্রিকেট দল প্রস্তুতি নিচ্ছে, টেস্ট ম্যাচ শুরু হতে যাচ্ছে আর কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ দলে সাকিব অধিনায়কত্ব করছেন প্রথম টেস্ট যেটি হতে যাচ্ছে এবং আফগানিস্তান বাংলাদেশের মধ্যেকার সেই খেলায় পেস বোলার তাসকিন তিনিও এসেছেন দলে, তামিম খেলছেন না। তো রবিন ভাই, আফগানিস্তান টেস্ট ক্রিকেটে খুব বেশি অভিজ্ঞতা নেই কিন্তু তারপরেও আফগানিস্তান সম্পর্কে বাংলাদেশের কতটা সতর্ক থাকা উচিত আপনার মনে হয় রবিন ভাই?
আফগানিস্তান তো আমরা বরাবরই জেনে আসছি যে ওরা কিন্তু মানে আপনার যেটা বলি আমরা ক্রিকেটের সেন্সে মানে কিলার টিম আর কি। আপনি যে কোনো বড় টিমকেও কিন্তু ওরা একেবারে কোণঠাসা করে ফেলতে পারে এই ধরনের টিম। তার প্রতিফলন কিন্তু আমরা শুধু লিমিটেড ওভার্সে দেখি নেই, আমরা অন্যান্য খেলাও দেখেছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা এত স্ট্রং ভাবে না টেস্ট খেলাতে দেখেছি। তবে বিশেষ করে মানে টি-20 ব্যাপারে তো আমাদের একটা বিশেষ একটা প্রয়োজন দরকার, যে আমাদের একটা বিশেষভাবে একটা প্রিপারেশন দরকার, কারণ ওরা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। আর তাদের যে ওদের যে হাতিয়ার রয়ে গেছে ওটা তো আমরা BPL লিমিটেড ওভার্স 20 ওভার্স ম্যাচে দেখেছি। ওরা লিমিটেড ওভার্সে লেগ স্পিনারদেরকে এনে ওরা অন্য দলকে একেবারে কোণঠাসা করেছে। তা শুধু না, তার মধ্যে রশিদ যে নাম করা প্লেয়ার মানে ওয়ান অফ দ্য মোস্ট সট আফটার প্লেয়ার যেটা আমরা বলে থাকি ইন BPL অথবা লিমিটেড ওভার্স গেম যেটা অল্টারনেটলি নোন অ্যাজ IPL, তার সাথে কিন্তু আরেকজন লেগ স্পিনার রয়ে গেছে, তার ভীষণ তার ডিম্যান্ড আর কি। তো সেক্ষেত্রে আমাদের ওদের যেভাবে ব্যাটসম্যানরা বেরিয়ে আসছে ক্রমশ একটার পর একটা আমরা দেখছি যে ওদের হাতিয়ার কিন্তু শুধু বোলিং এ না ব্যাটিং এ আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য আমাদের বিশেষভাবে প্রয়োজন আমাদের অতি স্ট্রং ভাবে একটা তাদের উপর নজর রাখা প্রয়োজন।
নিশ্চয়ই দিলু ভাই, বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ড সফরকালে, সেটাও প্রায় ছয় মাস হয়ে গেছে, এবং আফগানিস্তানের সাথে এই টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশ দলের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে তারা ইতোমধ্যেই চট্টগ্রামে চলে গেছে, এই টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি কেমন আপনি মনে করেন, এবং আফগানিস্তান প্রতিপক্ষ হিসেবে টেস্ট প্রতিপক্ষ হিসেবে কতটা শক্তিশালী?
বাংলাদেশ দলের জন্য নতুন শুরু বলা যায়, কারণ পুরোপুরি ভাবে নতুন কোচিং স্টাফের নিয়ে বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলছে। আপনি যেটা বললেন যে ছ মাস পর বাংলাদেশ একমাত্র টেস্ট খেলবে চট্টগ্রামে আফগানিস্তানের বিরুদ্ধে। আফগানিস্তান টেস্ট ক্রিকেটে খুবই নতুন দেশ, আয়ারল্যান্ড এবং আফগানিস্তান দু বছর হতে চললো তারা টেস্ট স্ট্যাটাস পেয়েছে, তারা খুব বেশি একটা খেলেনি, এটা থার্ড টেস্ট খেলবে আফগানিস্তান, তাদের জন্য খুবই নতুন এই ফরম্যাটে পাঁচ দিনের ক্রিকেটটাই। যদিও রবীন ভাই বলছিলেন যে লিমিটেড ওভার ক্রিকেটে 50 এবং টি টোয়েন্টিতে তারা বেশ বড় বড় দলকে হারিয়েছে, কিন্তু টেস্ট ক্রিকেটে ডিফারেন্ট জায়গা, ডিফারেন্ট বল গেম, কারণ এখানে রশিদ খান এবং মুজিবুর রহমান তাদের যে দুটো স্পিনার এবং মোহাম্মদ নবী, নবী কালু বলেছেন প্রেসের সামনে যে আমরা বাংলাদেশে খেলার আগে আরব আমিরাতে প্র্যাকটিস করেছি ওই গরমে যাতে অ্যাডজাস্ট করা যায়, আর বাংলাদেশে আমরা বেশ গত কবছর ধরে ডোমেস্টিক ক্রিকেট এবং বিপিএল এ আমাদের অনেকেই খেলছেন, তো এই ওয়েদারের সাথে আমরা হেবিচুয়ালি আমরা অভ্যস্ত। বাংলাদেশ নো ডাউট অনেক সুপিরিয়র দল, কারণ তারা টেস্ট ক্রিকেটে বড় দলকেও হারিয়েছে, বিশেষ করে হোম সয়েলে, সেটাও মোহাম্মদ নবী আবার স্মরণ করে দিয়েছেন, এবং তারপরে তিনি বলেছেন তারপরেও আমরা একটু প্রতিরোধ করতে চাই, কিন্তু সাকিব কিন্তু একদম স্ট্রেইট ফরওয়ার্ড, তিনি বলেছেন আমরা জয়ের জন্য যেটা করার দরকার আমরা সেটাই করব, আমরা জয়ের জন্য মাঠে নামব, কারণ অনেকদিন পর টেস্ট ক্রিকেট খেলবে বাংলাদেশ, তারপরে তার একটা মেইন ব্যাটসম্যান যিনি বিশ্বকাপে ভালো খেলেননি তামিম ইকবাল, এবং শ্রীলঙ্কায় যে সিরিজ হলো সেখানেও কিন্তু তামিম ভালো খেলেননি এবং নিজের থেকে একটা ব্রেক নিয়েছেন, তামিম খেলছেন না, সেহেতু একটা বড় চিন্তা রয়েছে সাকিব আল হাসানের জন্য, এবং তারপরে মুস্তাফিজুর রহমান ফিটনেসের জন্য তাকেও দলে নেয়নি, কারণ ঢাকা ছাড়ার আগে বোলিং কোচ ল্যাঙ্গের ভেদ কিন্তু একটা আভাস দিয়েছিলেন যে যদি একটা পেসার নিয়ে খেলা হয় তাহলে কিন্তু অবাক হওয়ার থাকবে না, কারণ আমরা জানি কিটাঙ্গের উইকেটটা সাধারণত খুবই টার্নিং উইকেট হয়, এর আগেও বাংলাদেশ একজন পেসার নিয়ে খেলেছে, এবং এবার কিন্তু দলে তাসকিন আহমেদ এবং এবাদত ধরছেন, এবং দুইজন পেস বোলারকে তারা নতুন ভাবে দলে ডেকেছেন, তারপরেও কিন্তু আবার এমন কথাটাও বলেছেন যে নতুন বোলারদের কাছে আমরা পেস বোলিং এর দায়িত্বটা দিতে পারি না, কারণ তার মানে বোঝা যাচ্ছে যে এটা একটা স্পিনিং ট্র্যাক হচ্ছে, কারণ তাইজুল ইসলাম, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ আজ যখন ঢাকা ছেড়ে যাবে, সন্ধ্যায় মেহেদি হাসান মিরাজ বলেছিলেন যে আফগানিস্তান যত ভালো দলই হোক আমরা কিন্তু ঘরের মাঠে আমরা যে বেটার পারফরমেন্স সেটা কিন্তু আমরা প্রমাণ দেখেছি, এবং আফগানিস্তানের বিরুদ্ধেও আমরা সেই কাজটা করে যাব।
জি, আমরা জানি যে বিশ্বকাপ ক্রিকেটে এই যে বিশ্বকাপ হয়ে গেল মাত্র কয়েক মাস আগে, সেখানে একা সাকিবই কিন্তু এই আফগানিস্তান দলকে ধসিয়ে দিয়েছিলেন তার অসাধারণ বোলিং নৈপুণ্যে, এবং হয়তো সেই সাকিব ভীতি কাজ করতে পারে এই আফগানিস্তান দলের মধ্যে, সেটা দেখার বিষয়। রবিন ভাই, সাকিব আফগানিস্তানের জন্য কতটা বড় হুমকি, এবং বাংলাদেশ দল তো টেস্ট ম্যাচে বরাবরই একটু সমস্যায় ভোগে, সেই দিক থেকে দেখলে বাংলাদেশ দলের ঠিক কোন জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্বের সাথে তাদেরকে নজর দিতে হবে বলে আপনার মনে হয়?
মানে দেখেন, সাকিব এমন একটা প্লেয়ার সে কিন্তু যে কোনো একটা দলকে একাই ধ্বংস করে দিতে পারে, এবং আমি যেটা মনে করি যে সাকিব যে একটা বক্তব্য করেছে সেটা কিন্তু একেবারে স্রেফ আমি কিছুটা বলবো যে একটা
স্টেটমেন্ট, একটা ব্লান্ট স্টেটমেন্ট আর কি, এটাতে কোনো প্রেপারেশনের কোনো কিছু নাই। কিন্তু সাকিব যে ধরনের ব্যাটসম্যান, যে ধরনের প্লেয়ার, ওর কিন্তু ও পুরো দলটাকে যাচাই করে কিন্তু বড় কিছু নাই, কারণ তামিম নাই সেখানে, অন্যান্য বোলাররা নাই, এটা একটা নো আননোন ক্যাপাসিটি টিম, এটা এটা কি কেউ জানেও না, এটা কিন্তু অনেকটা নতুন টিম যেটা দিলু বলছিল আর কি। সেই ক্ষেত্রে কিন্তু সাকিবের অন্যত্র অন্যরকম কোনো মন্তব্য করা মানে হয়তো বা দরকার নাই কিংবা প্রয়োজন নাই, কিন্তু বড় কিছু নাইও সেখানে। কিন্তু ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে প্রত্যেকটা প্লেয়ার তাদের একটা একটা স্থাপন করতে পারে, তাদের একটা দৃঢ়তা, একটা বিশ্বাস রাখতে আনতে হবেই সেখানে। কিন্তু যেখানে প্লেয়াররা ভালো খেলছে না, মাহমুদুল্লাহ খেলছে না, তামিম এবার খেলছে না, অন্যান্য ব্যাটসম্যানরা ভালো খেলছে না, সেক্ষেত্রে কিন্তু যে কোনো ব্যাটসম্যান তাদের স্থান করে নেওয়া অবশ্যই প্রয়োজন। তবে আমি যেটা মনে হয়, আপনি যেটা লাস্ট পার্টটা আমাকে জিজ্ঞেস করেছেন যে কি করা প্রয়োজন, এইখানে কিন্তু আমাদের ট্রাই নেশনে কিন্তু আমাদের এটাই দেখা বিশেষভাবে প্রয়োজন যে দেখেন, আমরা সময় সময় সব সময় বলে আসছি যে তাইজুল ইসলাম জিম্বাবুয়ের সাথে ভালো খেলেছে, অন্যান্য টিমের সাথে ঘরের মাঠে ভালো খেলেছে, কিন্তু একই সাথে আমরা অন্যান্য বোলারদেরকে দেখেছি এখানে, কিন্তু একটা লেগ স্পিনারকে দেখেছি, আমি প্রায় 5-6 বছর আগের কথা বলছি, তাকে আমরা কিছুদিন খেলিয়ে, তখন হাতুরুল সিং এর ছিল কোচ, কিন্তু এই নতুন কোচের আন্ডারে একটা বুট ক্যাম্প করে এই কিন্তু সুযোগ, এই এইবারই তার আমাদের বাংলাদেশের প্রয়োজন, এই এক ধরনের একটা ট্রেনিং গ্রাউন্ড, গ্রুমিং গ্রাউন্ড করে নিয়ে নতুন বোলার বের করা। কিন্তু এটাই কিন্তু আমাদের একমাত্র সুযোগ যে আমরা এই উইকার টিমের সাথে খেলে এই নিউ ট্যালেন্ট বের করা, এটা আমাদের ভীষণভাবে প্রয়োজন।
আরেকটি খেলা চলছে কিংস্টনে, সেটি হচ্ছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার দ্বিতীয় টেস্ট। তৃতীয় দিনের খেলা শেষে ভারত 315 রানে এগিয়ে আছে, 9 উইকেট হাতে আছে। হয়তো মনে আছে শ্রোতাদের যে ভারত প্রথম ইনিংসে করেছিল 416 এবং দ্বিতীয় ইনিংসে তারা ব্যাট করছে, ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে মাত্র 117 রান করেছে, এবং ভারতের পক্ষে যেই ব্যাটসম্যান ভিহারি তিনি 111 রান করেছিলেন, এছাড়াও শর্মা 57 রান করেছিলেন, 76 রান করেছিলেন বিরাট কোহলি, এছাড়া 55 রান করেছিলেন আগরওয়াল, যেই কারণে 416 রানের বিশাল ইনিংস ভারতের, এবং তারা কিন্তু ইতোমধ্যেই একটা টেস্ট জিতে এগিয়ে আছে এই সিরিজে। দ্বিতীয় টেস্ট যদি ড্র হয় তাহলেও কিন্তু ভারত সিরিজ জিতে যাচ্ছে, এবং ওয়েস্ট ইন্ডিজের পক্ষে 5টি উইকেট নিয়েছিলেন হোল্ডার। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ভারতের যে বোলার বিধ্বংসী হয়ে উঠলেন তিনি হচ্ছেন বুমরা, এবং বুমরা হ্যাট্রিক করেছেন, সেই সাথে 6টি উইকেট, মাত্র 27 রান দিয়ে 6টি উইকেট। দিলু ভাই, আপনার কাছে একটু সংক্ষেপে আসতে চাই, বুমরার বোলিং এবং এই টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের আদৌ কোনো সম্ভাবনা আছে কিনা?
না, সম্ভাবনা নেই এটা জোর দিয়ে বলা যায়, কারণ টোটালি ডমিনেট করছে ইন্ডিয়া এবারের ট্যুরটাতে। তারা ওয়ানডে টি টোয়েন্টি সবগুলি ম্যাচ জিতেছে, প্রথম টেস্টটাও উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে, সেকেন্ড টেস্টটা বুমরা একাই ঘষিয়ে দিলেন, কারণ হ্যাট্রিক করলেন, এর আগে দুজন ভারতীয় বোলার হ্যাট্রিক করেছিলেন, হরভজন সিং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইডেন গার্ডেনে, এবং ইরফান পাঠান যিনি পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের মাটিতে হ্যাট্রিক করেছিলেন, এটা থার্ড বোলার বুমরা যিনি হ্যাট্রিক করলেন। বুমরা কিন্তু প্রথম টেস্টেও দুর্দান্ত বল করেছিলেন। এটা বলা যায় যে ইন্ডিয়া এবার যে বোলিংটা সেটা কিন্তু পেস ওরিয়েন্টেড, স্পিন পেস বোলারই দুর্দান্ত বল করছেন, মোটেই জায়গা দিচ্ছেন না ওয়েস্ট ইন্ডিজকে। আর ওয়েস্ট ইন্ডিজ খুব অবাক হলো সত্যি যে এর আগের সিরিজে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছিল, এবং হোল্ডার যিনি ডাবল সেঞ্চুরি করেছিলেন, যে ক্যাপ্টেন হোল্ডার যিনি 5 উইকেট নিয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে, আবার ঠিক কদিন পরেই কিন্তু একদম সাদা মাঠা দলে পরিণত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ, যারা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে, ওয়ানডে ক্রিকেটে বিশ্বকাপ জিতেছে, তারা কিন্তু একদম পাত্তাই পায়নি ওয়ানডে আর টি টোয়েন্টিতে। ঠিক সেই অবস্থাটা এখানেই যে ভারত কিন্তু এই ফলন না করিয়ে তারা কিন্তু আবার ব্যাক করছেন যে নিজেরা পরিশ্রমটা ব্যাটসম্যানদের একটা প্র্যাকটিস এর মধ্যে রইল, কারণ নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে তারা হোম সিরিজ খেলবেন। এটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, যত পয়েন্ট নেওয়া যাবে ততই কিন্তু ফাইনালের দিকে চলে যাওয়া যাবে, তারা ব্যাটিংটা আরো একটু ভালো করে ঝালিয়ে নিচ্ছেন।
জি দিলু ভাই, অনেক ধন্যবাদ। এবং উপসংহার রবিন ভাই, আপনার কাছে 30 সেকেন্ড সময়। বুমরার বোলিং,
হ্যাঁ বুমরা এমন একটা যাকে সবাই লোকালি বলে বুম, সে ধরনের বোলার সে, এবং বুমরা ইজ এন এনিগমা। বুমরা মতো প্লেয়ার এই সেঞ্চুরিতে বলেন, এই দর্শককে বলেন, এরকম এরকম ভালো প্লেয়ার খুবই দুষ্কর, মানে পাওয়াই যায় না। এটা দিস ইজ আউটকাম অফ হোয়াট দিনেশ লালি প্রডিউস করেছে ইন্ডিয়াতে, একটা কমপ্লিটলি আননোন ক্যাপাসিটিতে একটা টিমকে ও একটা ফাস্ট বোলিং নেশন হিসেবে পরিণত করেছে, সেটারই আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি। আমি মনে করি যে এটা কিন্তু ইন্ডিয়ার জন্য একটা বিরাট আশা রয়ে গেছে আগামীতে অনেক দিন ধরে।
অবশ্যই অনেক ধন্যবাদ রবিন ভাই, ধন্যবাদ দিলু ভাই, এই ছিল খেলার খবর।
অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত সংবাদ পড়ে শোনাচ্ছেন সরকার কবিরুদ্দিন।
আফগানিস্তানে এই নিয়ে গত দুদিনে দ্বিতীয় একটি শহরে হামলা চালালো তালেবানরা, অথচ লড়াই থামাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নবম প্রস্থের নিষ্পত্তি আলোচনা এই সবই সম্পন্ন হয়েছে। বাগলান প্রদেশের কর্মকর্তারা বলছেন দুর্বৃত্তরা রাজধানী শহরের উপকণ্ঠে হাজির ছিল। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন তাদের লড়াকুরা পুলে হোমরিড চারপাশের নিরাপত্তা চৌকিগুলোর ওপর চড়া হয় এবং এখন তারা প্রাদেশিক রাজধানীর অভ্যন্তরে ঢুকে পড়েছে বলছে তারা। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের দূত জালমে খালিল সাদ আজ রবিবার ঘোষণা দিয়েছেন টুইট মারফত কাতারে তালেবানদের সঙ্গে তার নবম প্রস্থের শান্তি সংলাপ শেষ হয়েছে এবং এখন বিদ্রোহী লড়াকুদের সঙ্গে কথাবার্তা তাঁর কী কী হলো আফগান নেতাদেরকে তা জানাতে তিনি কাবুল যাচ্ছেন। গতকাল শনিবার পশ্চিমাঞ্চলবর্তী টেক্সাসে বেধড়ক এন্তারগুলি বর্ষণে কম হলেও 7 ব্যক্তি প্রাণ হারিয়েছেন জানিয়েছেন সরকারি কর্তা ব্যক্তিরা। ওডেসার পুলিশ প্রধান মাইকেল গার্কে দিনটিকে আতঙ্কজনক বলে আখ্যায়িত করেছেন। পুলিশের বয়ান মোতাবেক আততায়ী ডাক বিভাগের একটি গাড়ি ছিনতাই করে এদিক ওদিক গাড়ি চালিয়ে বেধড়ক গুলি চালায় মানুষজন লক্ষ্য করে। আততায়ীকে 30 শ্বেতাঙ্গ পুরুষ বলে উল্লেখ করা হয়েছে, নাম বলা হয়নি। হংকংয়ের গণতন্ত্রকামী প্রতিবাদীরা আরেক দিনের মতো প্রতিবাদ সমাবেশে মিলিত হতে সমবেত হলেন বিমানবন্দর সংলগ্ন বাস স্টেশনে। কর্তৃপক্ষ ইতিমধ্যে বিমানবন্দরগামী এক্সপ্রেস ট্রেন সার্ভিস বন্ধ করে দিয়েছে, তবে বিমানবন্দর থেকে ফিরতি পথে আসা ট্রেন চলাচল থামানো হয়নি। বিরোধী পক্ষীয়দের তৎপরতায় নবীনবাসীদের গণতান্ত্রিক পরিবর্তনের আন্দোলনের তাড়ায় পুলিশ জবাব দিয়েছে মলোটফ ককটেল ছুড়ে আগুন জেলে ইঁট পাথর নিক্ষেপে জল কামান দিয়ে সড়ক অবরোধ করে প্রহারের বিভঙ্গে এবং এক পর্যায়ে তাজা গুলি ছুঁড়েও। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধিকৃত পশ্চিম তটবর্তী ইহুদি বসতিগুলো মূল ইসরায়েলি ভূখণ্ডের মধ্যে কক্ষিগত করে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। ঈশ্বরের কৃপায় আমরা ইহুদি সার্বভৌমত্বকে বাইবেল বর্ণিত ইসরায়েলি ভূখণ্ডের অংশ হিসেবে সকল বসতি অঞ্চল সহ বিস্তৃত করে নেব। পশ্চিম তটের এলাকানা বসতির একটি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন তিনি। সিরিয়ার ইদলিব প্রদেশে বিমান হামলার মধ্যে দিয়ে অস্ত্রবিরতি বিপদাপন্ন করে তুলেছে যুক্তরাষ্ট্র, এ অভিযোগ রাশিয়ার। রাশিয়ার বক্তব্য, শনিবার এলোপাতাড়ি নির্বিচার হামলা চালানো হয় আগেভাগে কোনো জানান না দিয়েই রাশিয়াকে অথবা তুরস্ককে, যাদের সৈন্য রয়েছে ইদলিবে। সৌদি নেতৃত্বাধীন জোট বলছে আজ রবিবার ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলবর্তী হৌথি অবস্থানে তারা একটি বিমান হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিবাত্যা কেন্দ্র থেকে বলা হচ্ছে ঘূর্ণিবাত্যা ডোরিয়ান এখন আরও শক্তিশালী হয়ে ক্যাটাগরি 5 রূপান্তরিত হয়ে আজ রবিবার দিনের শেষ ভাগ নাগাদ বাহামা দ্বীপপুঞ্জের উত্তর পশ্চিমাঞ্চল বা তার অংশবিশেষের দিকে ধেয়ে আসতে পারে ঘণ্টায় 260 কিলোমিটারের ঝোড়ো হাওয়ার তাণ্ডব নিয়ে। প্রলয়ঙ্করী এ ঝড় আবাকো দ্বীপপুঞ্জ এবং গ্র্যান্ড বাহামা দ্বীপপুঞ্জের ওপর আঘাত আনতে পারে। বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পূর্ব উপকূল বরাবর ডোরিয়ান এসে পৌঁছুতে পারে সোমবার দিন শেষে বা মঙ্গলবার রাতের কোনো এক সময়ে। কেন্দ্র থেকে বলা হচ্ছে সাংঘাতিক রকম বিপজ্জনক ডোরিয়ান বাহামার ওপর প্রাণঘাতী আঘাত হানতে পারে প্রচণ্ড তোড়ের ঝোড়ো বাতাস এবং সে সঙ্গে প্রবল বর্ষণেরও আশঙ্কা করা হচ্ছে।
আমাদের আজকের সন্ধ্যা অধিবেশন এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠানটির প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, ফেসবুক লাইভ সম্প্রচারে ছিলেন
সফিউল আলম মাসুদ আর প্রকৌশলী ছিলেন আইদেন উৎকো। আগামী অনুষ্ঠানে যোগ দেবার আমন্ত্রণ জানিয়ে আমি ইজাজ বেন হিউসেন আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
This program has come to you from the Voice of America, Washington.